السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق بالمساجد، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله. ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه، أو كما قال عليه الصلاة والسلام. واجب الاحترام حضرات علماء اكرام، عزيز طلبة، ধর্ম প্রাণ ধর্ম ভীরু সর্বস্তরের মুসল্লিয়ানা ইজাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে নিজ অনুগ্রহ দয়া কৃপা অনুকম্পা দিয়ে ধন্য করে তার মহান ঘরে হাজিরি দেবার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আসলে আমি তো বয়ান শুনতে আসার কথা, নামাজ পড়তে আসছিলাম, আসার পথে আমাদের খতিবে মহতারাম হযরত আল্লামা শেখ খুরশিদ আলম কাসমি সাহেব দামত বারাকাতুহুমুল আলিয়াকে ফোন দিয়েছিলাম একটা দোয়া নেবার জন্য। আমার শাশুড়ি আম্মা অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি, রবিবারে ওনার অপারেশন হওয়ার কথা। আপনাদের কাছে যেন স্পেশালি একটু হুজুর দোয়ার জন্য বলেন এবং খাসভাবে যেন দোয়া করেন, আল্লাহ তাআলা যেন ওনাকে শিফায়ে কামেলা আজেলা দান করেন, নেক হায়াত নসিব করেন। এক দ্বিতীয় হলো আমার আম্মার মতো, উনি আমাকে ছোটবেলায় একদম আমার মার মতো লালন পালন করেছেন। ডাক্তার নিগার সুলতানা আমার পুপি, উনি অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি, ওনার অপারেশন মঙ্গলবারে। উনি আম্মাকে বলেছেন গত রাত্রে, ভাবি ও তো আমার, আপনি না বলেন আমি ওর মা, হ্যাঁ তা তো বলি, তো ওকে বলেন আমার তো দাবি আছে তাহলে ওর কাছে যেন দোয়া করে। তো ওনার জন্যও দোয়া চাইব, আল্লাহ তাআলা যেন ওনাকেও শেফায়ে কামেলা আজেলা দান করেন, অপারেশন সাকসেসফুল করেন। তো এই দুই দোয়া চাবার জন্যে আমি হুজুরকে ফোন দিয়েছি রাস্তায় আসতে আসতে। আমার জানা ছিল না যে হুজুর আমাকে 9:30 ফোন দিয়েছেন আজকে সকালে, কারণ ফজরের পরে ঘুমাতে গিয়েছি, ঘুম থেকে উঠে গোসল শেষ করে আমার অতি প্রিয়তম এক নেইবারের মেয়ের বিয়ে পড়িয়ে রওনা হয়েছে, খাতির জামা রওনা হয়েছে যে এখানে এসে বয়ের শুনব। এখন হুজুরকে ফোন দেওয়ার পরে হুজুর বললেন হুজুরের শরীরটা খুব খারাপ। আসলে তো মানুষ আসল মনে মুক্তার দাম মানুষ বোঝে না, এটা হলো একটা আমাদের অবাধ, আমাদের দেশের জাতিগতভাবে একটা দুর্ভাগ্য আছে। সেই দুর্ভাগ্যর বহিঃপ্রকাশ ঘটে হল সত্যিকারের জ্ঞানী গণিতের মূল্যায়ন তারা করতে জানে না। মূল্যায়নের অর্থ এই না যে টাকা পয়সা দিয়ে দেওয়া, মূল্যায়নের অর্থ হল ওনাদের কাছ থেকে যে সম্পদ আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন সেখান থেকে আহরণ করা, সে মধু নেওয়া। আল্লাহ তাআলার অনেক বেশি শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এমন এক বাপ দিয়েছেন যে বাপ জীবনের শুরু থেকে আমাদেরকে সোহবতে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে থাকা, এটা যে দুনিয়া আখেরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন বুঝ হয়নি তখন থেকে রাখা শুরু করেছেন, যার কারণে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে যে কোনো আল্লাহওয়ালার সোহবত পাওয়ার সুযোগ পেলে আমি সেখানে এক মুহূর্ত দেরি করি না। তো আসছিলাম এখানে আসলে হুজুরের কাছ থেকে কিছু শুনব, এই আশা নিয়ে আসছিলাম যে কিছু খোরাক নিব। আমার কপালে সেটা জুটল না আর কি। হুজুর বললেন যে আমি তো ফোন করেছিলাম সকালে, তুমি ধরনি ধরতে পারোনি। আসলে আমি ঘুমিয়েছিলাম, মরার মতো ঘুমিয়েছি একদম, তো দেখিও নি। তো আজকে আমার কথা বলার কথা না, আসলে আপনাদের দুর্ভাগ্য আর কি যে আপনারা অনেক দামি মুক্তার থেকে সামান্য এক জিনিস দিয়ে আপনাদেরকে আজকে সন্তুষ্ট থাকা লাগবে। আল্লাহ, তো আমাদের বাংলাদেশের একটা জাতিগতভাবে এটা দুর্ভাগ্য বলবো আমি স্বভাব আছে, সেই স্বভাব হল বিদেশি মালের খুব দাম তাদের কাছে, চাই সেটা পচা ধসা হোক, আর দেশি মাল যতই ভালো হোক না কেন সেটাকে তারা দাম দিতে চায় না। এর বিপরীতে ইন্ডিয়া পাকিস্তানে দেখা যায় যে তারা তাদের দেশি জিনিসের মূল্যায়ন অনেক বেশি করে, ফলশ্রুতিতে ইন্ডিয়া পাকিস্তানের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে, সর্বক্ষেত্রে বলবো না, কোনো কোনো ক্ষেত্রে আমাদের এ দেশে অনেক বড় বড় আলেম তৈরি হওয়ার পরেও তাদের প্রতিভার অপমৃত্যু ঘটে, মূল্যায়ন না হওয়ার কারণে ব্যাক সাপোর্ট না থাকার কারণে পেছন থেকে কেউ তাদেরকে হেল্প করে এগিয়ে দেবে, সাহায্য করে সামনে ঠেলে দেবে, এটা আমাদের দেশে কেউ করে না, খুবই কম মানুষ আছেন যারা করেন। এটা সর্বক্ষেত্রে বিরাজমান, এই জন্য আমি জাতিগতভাবে দুর্ভাগ্য বলেছি। আমাদের দেশের কোন জ্ঞানী গুণের মূল্যায়ন আমরা করতে চাই না, আর বিদেশের অখাদ্যকেও খাবার জন্য লাইন লাগিয়ে বসে থাকি। অবাস্তব না বাস্তব? এটা সর্বক্ষেত্রে। ফলশ্রুতিতে আমাদের দেশের প্রতিভাগুলো বিক্রি হয়ে যায়। প্রথমত অনেক প্রতিভা তৈরি হয় যারা দেশের জন্য করবে এই মানসিকতা নিয়ে তৈরি হয় না, পেটের জন্য করবে, নিজের ফ্যামিলির জন্য করবে এই মানসিকতা নিয়ে তৈরি হয়। তো এরকম কিছু মানুষ প্রতিভা তো থাকে যারা বিদেশে এমনি চলে যায়, প্রতিভা তৈরি করে দেয় দেশ, তার প্রতিভার বিকাশ ঘটাবার জন্য দেশের 16 কোটি 18 কোটি নাগরিকের রক্ত সিঞ্চিত যে ট্যাক্সের টাকা আছে তা দিয়ে তাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চালানো হয় এবং অঢেল পয়সা ঢেলে তাদেরকে তৈরি করা হয়। তৈরি করার পরে তাদের নিয়ত থাকে দেশের জন্য কিছু না, তাদের কাছে দেশের কোনো কিছু ভাল লাগে না, তাদেরও ওই একই দোষ, চলে যায় বিদেশ। কিছু প্রতিভা তো এই কারণে চলে যায় যে তাদের নিজেদেরই নীতি নাই, ওগুলো নিয়ে আমাদের কোনো কিছু বলার নাই। কিন্তু বিপুল পরিমাণ প্রতিভার এক সমাহার যারা শুধুমাত্র মান অভিমান করে দেশ ছেড়ে সে চলে যায় যে আমি এখানে থাকলে আমার প্রতিভার বিকাশ ঘটাতে পারবো না, আমি পদে পদে বাধাগ্রস্ত হব, বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার শিকার হয়ে আমার প্রতিভা আটকে যাবে, অথবা প্রতিভা হাইজ্যাক হয়ে যাবে, অথবা প্রতিভা চুরি হয়ে যাবে, আমার থিসিস আরেকজনের নামে বেরিয়ে যাবে। এগুলো হয়, এই যে এখানে মাস্টার মশাই আছেন, আমাদের মাস্টার আব্দুর রশিদ সাহেব আছেন এবং বড় বড় শিক্ষিতরা আপনারা আছেন, আপনারা জানেন থিসিস একজন লিখেছে, গবেষণাপত্র একজনের, কিভাবে চুরি করায়, গার্লফ্রেন্ড দিয়ে চুরি করায়। নিজের গার্লফ্রেন্ডকে তার পিছনে লাগায় দেয়, লাগায় দিয়ে সিস্টেম করে ভিতর থেকে তার সব কলানি মলানি বের করে এগুলা সব ওখান থেকে এখানে চলে আসে, তার থিসিস যে রেডি করেছে বেচারা খেটে খুটে, তার গবেষণাপত্র তার নামে আর আসে না, এটা আরেকজনের পিএইচডি নামে কি হয়ে যায়, বেরিয়ে যায়, আরেকজনের গবেষণাপত্র হিসেবে বেরিয়ে যায়। এই সমস্ত কারবার আমাদের দেশে হয় না তো মাশাআল্লাহ, কি বলেন আপনারা? আমাদের একটা বড় বিপদ আছে, সেই বিপদ হলো এমন এক হুজুরকে পেয়েছেন যে হুজুর আসতে হলো ওই ফ্যামিলি থেকে, যার কারণে ওইখানকার তলানিতে কি কি ধয় ঝামেলাগুলো হয় এগুলো জানা আছে, ছোলের বিড়াল বের করে দেয়, খারাপ মানুষ। তো এখানকার অনেক প্রতিভা, ভালো ভালো প্রতিভা এই দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায় শুধুমাত্র এখানে অবমূল্যায়ন এর শিকার হওয়ার কারণে, টানাটানি খেঁচাখেঁচি এবং জাঁতাকলে পিষ্ট হবার কারণে তার অভিমান করে বেরিয়ে যায়, এই দেশের জন্য অনেক কিছু করতে চেয়েছিলাম পারলাম না। তো তাদের গবেষণাপত্র দিয়ে, তাদের মেধা দিয়ে নাসা উন্নত হয়, রসকসমস উন্নত হয়, তাদের মেধা দিয়ে বিদেশি বিভিন্ন শক্তি নতুন নতুন আবিষ্কার করে, আর সেগুলো আমরা আবার পয়সা দিয়ে পরবর্তীতে কেনার জন্য লাইন ধরে বসে থাকি। কিন্তু আমাদের ঘরেই ছিল, আমরা রাখতে দিইনি, এটা জাতিগতভাবে আমাদের স্বভাব। আসলে কিছু মনে করবেন না, কোন জাতির রুচি প্রকৃতি তার বিভিন্ন কাজকর্মে প্রচার পায়, প্রকাশ পায়। আমরা বেশি মাছ খাই না, মাছের কাজই হল বড়টা ছোটটা রেখে ফেলা, অযথা গুতাগাতি করা, লেজ দিয়ে বাড়ি মারা, মানে তার আরেকজনকে, একজন শান্তিভূত দাঁড়িয়ে আছে এমনি, তাকে যাওয়ার সময় লেজ দিয়ে একটা বাড়ি মেরে একটা গোঁতা দিয়ে না যেতে পারলে তার ভালো লাগে না। তো যে যেটা খায় বেশি তার ভিতরে সেটার স্বভাবও পয়দা হয় বেশি। হাদিস শরীফের মধ্যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গোশত খাবার জন্য বেশি আদেশ করেছেন যে তোমরা উটের গোশত বেশি করে খাও। কেন? উটের মধ্যে একটা স্বভাব আছে, তার ভিতরে গায়রত আছে, আত্মমর্যাদা বোধ আছে। উট তার উটনির সাথে অন্য কোন উট তার ধারে কাছে আসবে এটা কখনো সে বরদাস্ত করতে পারে না। কোন উট নেই, তার নিজস্ব উট ছাড়া অন্য কোন উটের দিকে তাকাতে চায় না, এটা তাদের ভিতরে একটা গায়রত আছে স্বভাবগত। তো এই উট খেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের ভিতরে গায়রত পয়দা হবে। খাদ্যের প্রভাব খাদকের উপর পড়ে, এটা বিজ্ঞান গবেষণা করে আরো হাজার বছর পর এটা প্রমাণ করবে ইনশাআল্লাহ, যে খাদ্যের প্রভাব, যে খাদ্য খাওয়া হচ্ছে সেই খাদ্যের নেচার এটা কিসের উপরে প্রভাব ফেলে, খাদকের নেচারের ভিতরে এসে প্রভাব ফেলে। বিজ্ঞান যখন আরো উন্নত হবে, আরো উন্নত হবে, আরো উন্নত হবে, ইনশাআল্লাহ এই জিনিস প্রমাণিত হবে। অপরদিকে শুকর খাওয়া হারাম, কেন? অনেক কারণ আছে, মুফাসসিরিনা লিখেছেন, তন্মধ্যে একটা হল শুকরের গায়রত নাই, শুকরের ভিতরে কোন আত্মমর্যাদা বোধ বলে কিছু নাই, গায়রত নাই। পৃথিবীতে একমাত্র প্রাণী শুকর যে তার মেম সাহেবের সাথে যদি আরেকজন এসে সম্পর্ক করে সে চারিদিকে ওই ওই অবস্থায় এরকম করে নেচে নেচে ঘুরতে থাকে, আমার হেঁচিরে ব্যাহেই পছন্দ করে, বাহ আমার এটাকে সবাই পছন্দ করে, এই জন্য সে ঘুরে ঘুরে কি করতে থাকে, চারিদিকে নাচতে থাকে তার ওয়াইফের সাথে যখন আরেক শুকরের ইয়ে হয়। এই একমাত্র প্রাণী, এই জন্য যে জাতি শুকরকে বেশি অভ্যস্ত তাদের ভিতরে গায়রত কমে যায়, তাদের বলতে আরেকজন টেনে নিয়ে গেলে পেতে পারে, এসেছি হতেই পারে, ওর মন চেয়েছি চলে গেছে, অসুবিধা নেই। আমাদের বাংলাদেশি কোনো ব্যাটা সহ্য করবে বলে না, কেন করবেন, কেন মুসলমান আর দায় খাকলে কেন, সুর খাইতে রাজি হয় না, মদ খায় ওটাও হারাম, শুকর খাওয়া হারাম ওটাও হারাম, কিন্তু মদ খেলেও খাইতে পারে। সুর যদি মদওয়ালার কাছে মদারুর কাছে পেশ করা লাথি মেরে ফেলা দিবে, ঠিক ঠিক। হ্যাঁ, তো খাদ্যের প্রভাব খাদকের উপর পড়ে। আমরা যেহেতু বেশি মাছ খাই মাশাআল্লাহ, এই জন্য ইন্টেলিজেন্ট বেশি হয়, বুদ্ধিও বেশি হয়, হ্যাঁ, বিশেষ করে ছোট মাছের মাথার ভিতরে ফসফরাস থাকে খুব বেশি, এটার কারণে দৃষ্টিশক্তির বিশাল উপকার হয়, অনেক উপকার আছে। এগুলো খাওয়ার কারণে ন্যাচারের ভিতরে কিছু চেঞ্জ আসে, অন্যের উত্থান সহ্য করতে পারে না, এটা একটা কঠিন বদভ্যাস। আমি উঠতে পারি আর না পারি, তোকে উঠতে দিব না। তো যে কোনো জাতি তার জাতিসত্তার বিভিন্ন বিকাশ এটা তার বিভিন্ন আচার আচরণের মধ্যে প্রকাশ পায়, খেলার মধ্যেও প্রকাশ পায়, পায় না পায় না পায়। আমাদের দেশে একটা জাতীয় খেলা আছে, সেটা কি বলেন তো, হ্যাঁ, হাডুডু। তো জাতীয় খেলাটার নেচার কি, যেমনিও তোর টেনে নিচে ফেলাই তোরে, হয় তোরে পসাবো নয়তো ফেলাই ছিঁড়ে দিই, হয় ছিঁড়ে দেওয়ার সময় গিয়ে কি যেন কয়, এই আড্ডি গুড্ডি খবরদার ছিলিক কাবাডি ছিলিকদার কি কি করতে থাকে, চি টক 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 করে যাইতে থাকে, এর ভিতরে আবার নিঃশ্বাস চুরিও করে টক 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 করার সময়, এরকম করে গিয়ে 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 আবার কি করে, এরকম করে পচা মারে, মানে যারা শুয়ে দিলে হে কি পচা, আইনটাই এমন, ওই যারা দিলেও পচা, ও আর কিছু করতে পারবে না, হয় তোরে পচাবো, যদি পচাইতে না পারে একদল পচাবে আর আরেক দল হলে তারা ঠেসে ফেলাবে, এই লোকা উঠতে দেওয়া হবে না। দুনিয়ার খেলা কত কিছু ছিল, এটা আমাদের জাতীয় খেলা, অসুবিধা নাই, এটাকে আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি, অন্যভাবে ব্যাখ্যা করতে পারি, সেটা হলো এদেশের লোকজন লড়াকু জাতি, এজন্য তারা লড়তে ভালোবাসে, তাই তাদের জাতীয় খেলা হলো লড়াই মার্কা খেলা, আমি বলতে পারি। কিন্তু আমাদের স্বভাবের ভিতরে আছে অন্যের উত্থান আমরা সহ্য করতে পারি না, কেন যেন এই স্বভাবটা আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকে দূর করে দেন বলি আমিন। যতদিন পর্যন্ত এই স্বভাব দূর না হবে জাতিগতভাবে, যতদিন পর্যন্ত অন্যের মূল্যায়ন করার ক্ষমতা আমাদের ভিতরে তৈরি না হবে, হিংসা বৃত্তি থেকে আমরা বেরিয়ে আসতে না পারবো, ততদিন পর্যন্ত পৃথিবীর সামনে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আমাদের চেয়েও কম যোগ্যতা সম্পন্ন না জাতি, শুধুমাত্র এই জিনিসটা না থাকার কারণে তারা অনেক এগিয়ে যায়, আর আমরা খালি স্পিড ব্রেকার তৈরি করতে থাকি। আমি তো আগাবো না, তুইও আগাইতে পারবি না, এত স্পিড ব্রেকার থাকলে একটা গাড়ি স্মুথ গতিতে চলবে কিভাবে, চলতে পারবে? যাই হোক, বলছিলাম যে আমাদের মধ্যে একটা অবমূল্যায়নের কি আছে, টেন্ডেন্সি আছে, আমরা রতন চিনি না। বাংলাদেশের অমূল্য সম্পদ, আমি সেদিন আলোচনা করছিলাম কয়েকজনের মাঝখানে, যে দু তিনজনের নাম বলে, এনারা হলেন আমাদের জাতির বর্তমানে এই জগতের অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ। এই দুই তিনজন চলে গেলে এই বিশাল একটা সম্ভার চলে যাবে। যে দুই তিনজনের নাম বলছিলাম তার ভিতরে আমাদের আল্লামা মুফতি খুরশিদ আলম কাসমি সাদ্দা আহমদ বারাকাতুহু, হযরত আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন সাদ্দা আহমদ বারাকাতুহু, এরকম কয়েকজনের নাম আমি বলেছিলাম যে এই দিক থেকে এই লোকগুলা চলে গেলে এই বিশাল একটা ভান্ডার চলে যাবে, পুরো একটা যুগের সমাপ্তি ঘটবে। আমাদের বাংলাদেশে আর লোক বাকিদেরকে আমি দেখি না যারা নাকি এই ধাঁচে, এই স্টাইলে, এই সিস্টেমে আকাবেরিনের এই সমস্ত জিনিসগুলো মানুষের সামনে বলে, খুব কম লোক আছে। কিন্তু এত বিশাল সম্পদ আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিলাম, তো আমার মনে হয় না যথাযথ মূল্যায়ন আপনারা করেন। আমি টাকা পয়সার মূল্যায়নের কথা বলি নাই, আমি কিসের কথা বলেছি? মূল্যায়ন কাকে বলে? আল্লাহ আকবার, ফুল থেকে রস নিতে না পারা, এটা মৌমাছির ব্যর্থতা। যখন কেন্দ্রীয় কারাগারে ছিলাম তখন আমার রুমের বাইরে নিস্তলায় রেখেছিল আমাদেরকে, যেন মশার কামড় ভালো করে খেতে পারি। তো ঠিক আমার রুমের বাইরে এটা কে যেন ফুলের গাছ লাগিয়ে রেখেছিল, আমি কখনো মৌমা থেকে সরাসরি ফুল থেকে সে মধু কিভাবে নেয় ওটা আমি দেখি নাই, ওটা আমি সেখানে দেখেছি। তীব্র বাতাস চলছে এবং বাতাসের কারণে ফুলগুলো এভাবে কি করছে, নড়ছে, বাতাসের ধাক্কায় কেউ উড়ে আসলে তার সে স্টেবল থাকা, হেলিকপ্টারের মতো নিজের এক জায়গাতে দাঁড়িয়ে থাকা উড়ন্ত অবস্থায় কোনো কিছুতে ভর না দিয়ে, এটা খুব কঠিন। কিন্তু আমি একাধিক মৌমাছিকে দেখেছি তখন তারা কিভাবে মধুটা নেয় ফুলের কাছ থেকে, ফুল এভাবে এভাবে নড়ছে, ফুলের ভিতরে নখরা বাঁধে, সে দিবে না, তার কাছে অনেক কিছু আছে সে পাত্তা দিবে না। বুঝেন না, দেখেন না দুনিয়াতে এই যে বিভিন্ন প্রাণী আছে, এই প্রাণীর ভিতরে পুরুষ কিসিমের প্রাণী যারা, তারা যখন মেয়ে কিসিমের প্রাণীর কাছে যেতে থাকে তো মেয়েগুলাকে আল্লাহ এমন এক সিফত আর বৈশিষ্ট্য দিয়েছেন, এরা নকরাবাজি করবে, চান্স দিবে না, দেখ শিখল এই কর সেই কর এই করতে থাকবে। এটা জিন্দিগির ভিতরে তারা বিয়ে শাদী করছে তারাও জানে, এটা হইতে থাকবে, আল্লাহ তালা তাদের ভিতরে নকরাবাজি দিয়ে রাখছে। আর অন্যগুলা সিস্টেম করে তাকে কিভাবে মানাবে এই তরতিব করতে থাকে। ফুলের কাছে মধু আছে তো, এ এখন বাতাসে একবার এদিকে যায় একবার এদিকে যায়, সে ঠিক মৌমাছি যখন নাকি এইম করে তার ভিতরে সোঁটটা ঢুকাবে ঠিক সেই মুহূর্তে সে সাই করে সরে গেল, সে আবার যায়, আবার গিয়ে এই তীব্র বাতাসের ভিতরে নিজেকে স্থির রেখে এই স্থির রাখা অবস্থায় চট করে সে তার কি করে, তার সোঁটটাকে ঢুকিয়ে দেয় ভিতরে, এবং ঢুকিয়ে ওইখান থেকে মধুটা নেওয়ার সময় ওই নিতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়, অনেক শক্তি ব্যয় করা লাগে, এটা না দেখলে বিশ্বাস বোঝা যাবে না। সে প্রচন্ড বাতাসের ভিতরে ফুলের ভিতরে সে এটা ঢুকিয়ে যখন সে নিতে থাকে তো নেওয়ার সময় সে টানটা যখন দেয় তখন বেঁকে যায় পুরো শরীরটা, এভাবে বেঁকে যায় টান দিয়ে ওখান থেকে মধুটা নিতে গিয়ে। আল্লাহ তাআলা সেই মধু আমাদের কাছে কত আরামের সাথে পৌঁছে দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কত কষ্ট করে সে নেয়। বাগানের ভিতরে একটা জঙ্গলের ভিতরে অনেক বিষাক্ত গাছ থাকে, অনেক নোংরা জিনিসও থাকে, আবার কিছু কিছু ফুলের ভিতরে মধুও থাকে, মধুমক্ষী কয় নোংরা জিনিসগুলোর ভিতরে যায় না, সে গিয়ে ঠিকই তার মধু যেখানে আছে সেখান থেকে মধুটা নিয়ে চলে আসে। আল্লাহ তাআলা পুরো কোণে এক পাড়া ব্যাপী একটা সুরার নামকরণ করেছেন মধুমক্ষিকার নামে, সুরাতুন নাহাল, 14 নম্বর পারা শেষ সুরা, কোনে এক পারাব্যাপী একটা সূরা, যে সূরাটার নাম দিয়েছেন কি মৌমাছি। তার বৈশিষ্ট্য হল তার অনেক গুণ, তার ভিতরে একটা গুণ হল সে ভালো মন্দ সবকিছুর ভিতরে বিচরণ করে, কিন্তু মন্দের দ্বারা কোন ক্রমে সে প্রভাবিত হয় না, সে শুধু ওখান থেকে ভালোটা নিয়ে চলে আসে। তো মেরে মাজ হাজরিন, এত দামি ফুল কই পাবে হুজুরের বাসায়? এখানে সারাদিন তো হুজুরকে জ্বালাইতে জ্বালাইতে শেষ করে দেওয়ার দরকার ছিল। হুজুর আমার এটা লাগবে, আমার এই লাগবে, সেই লাগবে, আমার দিনের এই লাগবে, টাকা পয়সা তো হুজুর দিবেন, কিন্তু আমার মনে হয় না যথাযথ মূল্যায়ন আমরা করি। কেন করতে পারি না? কারণ দাম বুঝে না, জহরি হতে পারি নাই, তাই জওহারের মূল্য দিতে পারছি না। আমার একটা বদভ্যাস আছে, আমি বাংলাদেশের জাত তার বয়ান শুনি না। এটা আপনারা আমাকে অহংকারই বলতে পারেন, অহংকার নয়, আমি নিজেকে বাঁচানোর জন্য শুনি না। যারা আলোচনার ভিতরে আয়রা গায়রা নাত্তু খায়রা মার্কা কথাবার্তা বলে, গফত সামিনের কোনো তমিজ না থাকে, কথাবার্তার ভিতরে সহি গায়রে সহির ভিতরে কোনো তারতম্য করতে পারে না, এই টাইপের লোকজনের বয়ান শুনলে শেষ পর্যন্ত কি হবে, কোনো সময় আমার বয়ানের ভিতরেও অবচেতন ভাবে ওই কথাটা হুট করে বেরিয়ে আসতে পারে, এই কারণে শুনি না। আবার অনেকের বাসন ভঙ্গি পছন্দ হয় না, কথা খুব ভালো বলে কিন্তু বাসন ভঙ্গি ভালো লাগে না, এই জন্য শুনি না। যে দু চার জনের বয়ান শোনার জন্য আমি মুখিয়ে থাকি, যে সুযোগ পেলেই এনাদের বয়ান শুনবো। তার ভিতরে হাজর শেখ আল্লামা খোরশেদ আলম কাসমি সাহেব দামাত বারাকাতুহুম অন্যতম, তাদের বয়ানটা সুযোগ পেলেই আমি অন্য জায়গার প্রোগ্রাম কিছুটা দেরি করে হলেও আমি কিছু বয়ান শুনে তারপরে যাওয়ার চেষ্টা করি। কিছু নেওয়ার থাকে, আখেরাতের কিছু জিনিস থাকে, সুজে দিল থাকে, দিল থেকে কিছু তড়প আর ব্যথা বের হয়, কথাগুলোর ভিতরে বোঝা যায় যে কথাগুলো দিল থেকে বের হচ্ছে, দিলের কিছু কষ্ট আছে, উম্মতের জন্য কিছু দরদ আছে, মায়া আছে, মহব্বত আছে। কিন্তু যেই উম্মতের জন্য মায়া দরদ মহব্বত, সেই উম্মত কিন্তু এই দরদ আর মায়া মহব্বত বুঝতে পারে না, এটা হলো আফসোসের বিষয়। আল্লাহ আকবার কাবীরা, আল্লাহ তাআলা আমাদেরকে গুণীজনের মূল্যায়ন করবার তৌফিক নসিব করেন বলে আমিন। মেরে মুআজ্জাজ হাজেরিন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, সাত ক্যাটাগরির মানুষকে মাওলায়ে কারীম কিয়ামতের দিন তার আরশের ছায়া তলে আশ্রয় দিবেন। এর মধ্যে ছয় প্রকারের আলোচনা মোটামুটি গিয়েছে। সপ্তম নম্বর, رجل ذكر الله خاليا ففاضت عيناه, এমন ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহর জিকির করে, একাকী আল্লাহকে স্মরণ করে, কেউ নাই, কেউ দেখে না, কিন্তু সে মাওলাকে স্মরণ করে, মাওলাকে ভুলে না। আর এই স্মরণ করতে গিয়ে, মহব্বত করতে গিয়ে, মহব্বতের কারণে বিরহ বেদনায় তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। মাওলা করিম আমাকে আপনাকে তৈরি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। মুফাসসিরিনে কিরামের ব্যাখ্যায় লিখেছেন, আইলিয়ারিফুন আইলিয়াশাকুন, অর্থাৎ আমাকে ভালোবাসবার জন্য তৈরি করেছে। পুরো সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা তৈরি করলেন যেন সৃষ্টি জগৎ আল্লাহকে ভালোবাসতে পারে, তার ভিতরে সেরা বানালেন ইনসানকে, এবং ইনসানের মধ্যে ভালোবাসার এত রকমারি পদ্ধতি তার দিলের ভিতরে, তার সিস্টেমের ভিতরে দিয়ে দিলেন যে অন্য কোন মাখলুকের কাছে ভালোবাসা প্রকাশের এত রকমারি সিস্টেম নাই। হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইশকে মাজাজি দিয়ে ইশকে হাকিকি পাওয়া বড় সহজ। এজন্য উদাহরণ দিচ্ছি, এই যে এখন খেলা চলছে না, বলেন না কেন, প্রিয় দল, সেই প্রিয় দলের প্রতি ভালোবাসা কত ভাবে প্রকাশ করে দেখেন তো, কখনো বাড়ির উপরে পতাকা টাঙিয়ে, কখনো সেই দলের জার্সি গায়ে দিয়ে, বাঙালি মেয়েরা তো আর ইংলিশ জার্সি পরে দেখাইতে পারে না, তাদের একটা কি আছে লাজ লজ্জা বলে একটা জিনিস আছে, এজন্য ওই দেশের পতাকা গায়ে জড়িয়ে জার্সির মতো করে আনন্দ প্রকাশ করে। আবার হাতের মধ্যে কি করে পতাকা আঁকে, কালের মধ্যে পতাকা আঁকতেছে, কপালের মধ্যে আঁকতেছে, ভালোবাসার কত বহিঃপ্রকাশ, কতভাবে ভালোবাসতে পারে মানুষের ভিতরে ভালোবাসার প্রকাশ করার যে কত সিস্টেম। কখনো যাকে ভালোবাসে তারে ভ্যালেন্টাইন ডেতে কার্ড দেয়, দীর্ঘ তিন মাসের বিরুদ্ধ রজনী যাপন করে তার এক নির্যাস তোমার সামনে পেশ করলাম আমার রক্তে লেখা চিঠি। কক্সবাজার গিয়ে ঘুরে আসার সময় ওখানকার ঝিনুকের উপরে নাম লিখে দেখো আমার চাবি রিঙেও তুমি আছো, এই যে দেখো ট্যাটু আসছি, এই যে দেখো যদি পারতাম তো কলজার ভিতরে আটতে পারলো এখানে এঁকে দিতাম। কতভাবে মানুষ ভালোবাসতে পারে, ভালোবাসার বহিঃপ্রকাশ তার ভিতরে ঘটানোর যে রকমারি সিস্টেম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এটা অন্য কোন মাখলুকের ভিতরে নাই। মানুষের দাম এই জন্য স্পেশাল বেশি, কতভাবে সে ভালোবাসতে পারে, কখনো খাওয়ায় ভালোবাসে, খাইয়ে ভালো লাগে খাওয়ায় ভালোবাসতে থাকে, কখনো কথা বলে ভালোবাসতে থাকে, কখনো তার বাড়িতে গিয়ে দৌড়াদৌড়ি করে ভালোবাসে। মানুষের ভিতরে যোগ্যতা দেওয়া আছে। আর যদি আসতে যেতে কোনো হোটেলের ভিতরে থামতে হয় আপনাদেরকে আর বাথরুমের ভিতরে আপনি ঢুকে বসতে পারেন তাহলে দেখবেন ওখানেও ভালোবাসা লেখা আছে, বাথরুমের দরজা ভর্তি, ইউনিভার্সিটির বাথরুমের ভিতরে গিয়ে দেখি সুবহানাল্লাহ বিহামদিহি লেখে ভরে ফেলছে, জ্ঞান বিজ্ঞানের চর্চা, ওইরও কলম নিয়ে গেছে, খাতা নাই তো কি হয়েছে, দরজা আছে না সেখানেও তোমার নাম অঙ্কিত থাকবে, এই গন্ধের ভিতরে এত কিছু করে কেমনে আল্লাহ ভালো জানে। মানে যাকে ভালোবাসে তার ভালোবাসাটা তার কাছে এত প্রবল যে এই ভয়ঙ্কর উৎকট দুর্গন্ধ এটাও তার নাকে লাগছে না, এটাও তার কাছে এক ধরনের সেন্টের মতো মনে হচ্ছে, নাহলে ওখানে এই কাব্য চর্চা করে কেমনে, অমুক প্লাস অমুক, আর নাই তো মনে হয় আপনারা দেখেন নাই মনে হয়। ভালোবাসার বহিঃপ্রকাশের কত পদ্ধতি, আল্লাহ আকবার কবীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাকে মাওলাকে ভালোবাসার জন্য কত রকমের সিস্টেম দিয়ে রেখেছেন, বান্দা সর্বসম্মুখে আমাকে ভালোবাসবি পাঁচ ওয়াক্ত নামাজে, একা একা আমাকে ভালোবাসবি তাহাজ্জুদের নামাজে, তখন তুই শুধু তুই আর আমি, নফলের মধ্যে তুই আর আমি, এখানে আর কেউ নাই। প্রেমাস্পদ পছন্দ করে যে কখনো সে সবার সামনে তার ভালোবাসার ঘোষণা দেখ, আবার কখনো পছন্দ করে যে সবার সামনে কেন, শুধু এখন তুমি আর আমি আর কেউ না, এখন আমরা ডেটিং এ আসছি এখানে তুমি আর আমি, এখানে আর কেউ না, তুমি খাতির আরেকজনকে আনবা এটা হবে না, আর কেউ থাকবে না। নফল নামাজ দিয়ে রেখেছেন শুধুমাত্র ওনার সাথে একা একই ভালোবাসার লেনদেন করার জন্য, কথাবার্তা বলার জন্য। ফরজ নামাজ দিয়ে রেখেছেন তুমি যে আমাকে ভালোবাসো সকলকে জানিয়ে ভালোবাসো, আমি ডেসপারেট, এক কথায় বুঝিয়ে দেবো আমি ডেসপারেট, আমি আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে ডেসপারেট, আমি কোনো কিছু তোয়াক্কা করি না, পরোয়া করি না, আমার চাকরির পরোয়া করি না, ব্যবসার পরোয়া করি না, আমার আল্লাহ ডাক এসেছে আমি চলে গেছি। ভালোবাসার বহিঃপ্রকাশ ক্ষমতা দিয়েছেন আল্লাহ, তুমি অর্থ দিতে থাকো, যাকাত দাও, দান করো, আল্লাহর পথে খরচ করো, তুমি মহব্বত করো আল্লাহকে, আল্লাহর ঘর সুন্দর করো, তুমি মহব্বত করো আল্লাহকে, তুমি আল্লাহর বান্দাদের পেছনে খরচ করো। ভালোবাসার বহিঃপ্রকাশ আরো কতভাবে, হজ দিয়ে রেখেছেন ছুটে যাও ওখানে গিয়ে চক্কর কাটো, না খেয়ে থাকো। একজনের কাছ থেকে শুনছিলাম, দোস্ত খালিদ সাইফুল্লাহ বিশাব দামাত দরকার তুমির মুখ থেকে শুনছিলাম, যে কেউ একজন ওনাকে বলেছেন যে জেলখানার ভিতরে দাও, হুজুর ইউসুফ জুলাইখা নাটকটা দেখছেন? নাউজুবিল্লাহ এটি কি কন নবী টবির নামে বিকৃত করে এই ধরনের কোনো কিছু তৈরি করা, এটা তো আরো ভয়ঙ্কর রকমের হারাম। সাধারণ হারাম তো হারাম, এটা তো আরো ভয়ঙ্কর রকমের হারাম, জঘন্য জিনিস। নবীর চরিত্রে অভিনয় করে কেউ হরকামি করতে, কি বলেন এগুলা? ক না আমি দেখতে হুজুর দেখেন খুব ভালো, যে দারুণ, আমি সবগুলা পর্ব দেখছি, সিরিজ একটা বাদ দিয়ে নেই। তুমি কিছু সিরিজ বাদ দিয়ে নেই মানে কতজন করুন? শত শত সিরিজ সব দেখছি, আপনি একটু দেখেন বেদে ওনার ওয়াশ করে দিচ্ছে জেলখানায়। উনি বলতেছিলেন যে সিরিজ নাটক শেষ হইল আবার শুরু হইল ওই জায়গা থেকে, একটু দেখা শেষ হইল আবার ওই জায়গা থেকে শুরু হইল পরের পর্ব। হয় কি হয় না, একসাথে টানা হয় না, একটু পর পর হয়। রমজান মাসে সিরিজ ইবাদত দিয়ে রাখছে সারাদিন না খেয়ে থেকে, সন্ধ্যার সময় আল্লাহর আদেশ আবার আসতেছে, রোজা খোলার আদেশ আসতেছে, ওইটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে খাবার সামনে নিয়ে, আল্লাহ তাআলার আদেশটা পালন করব, রোজাটা ভাঙব, রোজাটা শেষ করব, খাবো, আমার খাওয়াটা দেখতে এখন আল্লাহ ভাল লাগে এই জন্য খাবো। আবার এর পরের দিন নতুন করে সিরিজ শুরু হচ্ছে, এক মাস পর্যন্ত এই সিরিজ চলতেছে। ইবাদতের কত প্রকার, এই সবগুলো হলো মহব্বত প্রকাশের প্রকার। কিন্তু যত ইবাদত আছে সব ইবাদত গুলো শুরু হয় শেষ হয়ে যায়, বিভিন্ন শর্ত নিয়ম কারণ আছে। নামাজ পড়তে হলে কেবলামুখী হওয়া লাগবে, ওযু লাগবে, কাপড় চোপড় পাক পবিত্রতা লাগবে, ঠিক কি ঠিক না? রোজা রাখতে হলে দিন হওয়া লাগবে, রাতের বেলায় রোজা রাখা যাবে নাকি? যাবে না। তা আবার দিন হইলেও পাঁচটা দিন আছে, সেই দিনে আবার রোজা রাখা যাবে না, হারাম। নামাজ পড়তে চাইলেও সারাদিন নামাজ পড়া যাবে না, তিনটা ওয়াক্ত এবং আরো দুইটা ওয়াক্ত আছে, তিনটা ওয়াক্তে হারাম আর দুইটা ওয়াক্তে মাকরুহ। নামাজ আছে না নাই? হ্যাঁ, তিনটা ওয়াক্তে যে কোনো কিছু হারাম আর দুইটা ওয়াক্তে নওয়াফিল মাকরুহ। কত শর্ত ছাড়া যাইতেছে, এটা ওইটা চাইলেই সবগুলা করা যায় না, কিন্তু একটা ইবাদত, যে ইবাদত ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকার, যে ইবাদত সেই ইবাদত রব্বুল আলামিন দিয়ে রেখেছেন একদম মুক্ত, একদম অবমুক্ত, না 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 না, কোনো শর্ত নাই, কিছু নাই, তুমি চাইলেই এটা করতে পারো এবং আমি পছন্দ করি, তুমি যখনই করবা আমিও সাথে সাথে তোমাকে মনে করবো, করুনি আজ করুন, আমাকে মনে করো, আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমার জিকির করবো, আমিও তোমার স্মরণ করব। তুমি আমাকে মনে করার সাথে সাথে আমি তোমাকে মনে করি, ফাল করুনি আজ করুন, ওয়াস করুনি ওয়ালা তাকফুরুন, আমার জিকির করো আমি তোমার জিকির করব, আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। কোন ওযু লাগে না, কোনো কিছু লাগে না, যে কোনো সময় জিকির করা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর নাম জপা যায়, জিকির করা যায়, সব সময় করা যায়। ইভেন বাথরুমে যখন যায় মানুষ তখন মুখের জিকির বন্ধ থাকে, কিন্তু কলবের জিকির চলতে থাকে, মনের মধ্যে মাওলার স্মরণ চলতে থাকে, সব সময় করা যায়, এই ইবাদত হলো এটা। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাসাদাত আইনা, আল্লাহর মহব্বতে জিকির করতে করতে চোখ থেকে পানি পড়ে, একা একা জিকির করে আর মাওলাকে পাইনি, এখনো দেখেন নাই, এখনো দেখতে পাইনি, কাছে পাইনি, এই জন্য মন থেকে কষ্টের সাথে বিরহ বেদনার চোখের পানি বের হইতে থাকে। এরকম মহব্বত কর্মেওয়ালা মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়া তলে জায়গা দান করবেন। তার কাছে কি, আল্লাহ আছে তো আমার সব আছে, আল্লাহ নাই তো আমার কিছু নাই। হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির অদ্ভুত বাণী আছে, যে উনি বলতেন তুমি সব পেয়েছ, পৃথিবীর সব পেয়েছ, কিন্তু আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি, আর তুমি কিছুই পাওনি, তোমার কিছুই নাই, কিন্তু তুমি আল্লাহকে পেয়েছ, তাহলে তুমি সব পেয়েছ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আল্লাহ ওয়ালা হবার তৌফিক নসিব করে, আমাদের মুরব্বীদের দিলের মধ্যে আল্লাহ তাআলার যে মহব্বত ইশক আর ভালোবাসা আল্লাহ তাআলা দান করেছিলেন, সেই ভালোবাসার ইশক আর মহব্বত আমাদেরকে নসিব করে। তাহলে নামাজ পড়ে স্বাদ লাগবে, কোরআন পড়ে স্বাদ লাগবে, রোজা রেখে স্বাদ লাগবে, প্রতিটা ইবাদতের আলাদা আলাদা টেস্টার স্বাদ ইমানদার উপভোগ করতে পারবে, উপলব্ধি করতে পারবে, মজাটা নিতে পারবে। যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর এক তো নহি মেরা তো কোই শাই নহি মেরি, আগর এক তো নহি মেরা তো কোই শাই নহি মেরি। জিকির করতে করতে এমন এক সাদার মজা চলে আসে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকিরওয়ালার কথা বলতে গিয়ে বলছেন, যে ব্যক্তি জিকির করতে থাকে সব সময় তার জিভকে জিকিরের ভিতরে লাগিয়ে রাখে, যার জিভটা সব সময় তরতাজা থাকে জিকিরের মাধ্যমে, রতবুল লেসা হয়, সে ব্যক্তি কিয়ামতের দিন ভয়ঙ্কর কঠিন সময়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কোনো চিন্তা থাকবে না, কোনো ফিকির থাকবে না। আর দুনিয়ার মধ্যে যদি কেউ আল্লাহকে পেয়ে যায়, আল্লাহর মহব্বতের ভিতরে ডুবে যায়, আল্লাহর মহব্বতের ভিতরে নিজেকে ঢুকিয়ে দিতে পারে, তাহলে অবস্থা কি দাঁড়ায়? দুনিয়ার কোনো পেরেশানি তাকে স্পর্শ করে না, হাজার পেরেশানির মধ্যে থেকেও তার সাজার মজা বাড়তে থাকে। শেখুল হাদিস হযরত আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ, তার কিছু সাগরিদ তখন জেলখানায় বন্দি ছিলেন, জেলখানায় তাদেরকে চিঠি লিখে পাঠিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছেন এই আয়াত পড়বা, প্রথম অংশ পড়বা ইস্তিহজারের সাথে, দ্বিতীয় অংশ পড়বা ইস্তিলজাদের সাথে। হুয়া মাওলানা, আগের অংশ কি বলেন? হুট করে জহর হচ্ছে, বলেন, বললে দিন কারো। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا جزاكم الله خيرا الله رب العالمين قرآن الكريم بولن ونبيات بولن بولن لن يصيبنا إلا ما كتب الله لنا আমাদের কপালে তাই আসবে যা তিনি লিখে রেখেছেন, যা তিনি লিখেন নাই তা আসবে না। অর্থ হলো, তিনি যদি আমাকে এই অবস্থায় রেখে খুশি থাকেন আমিও খুশি, উনি যদি আমাকে বিপদে রেখে খুশি থাকেন আমি বিপদেই খুশি, উনি যদি আমাকে কষ্টে রেখে খুশি থাকেন আমি সেটাতেই খুশি, ওনার পক্ষ থেকে আসা আপদ বিপদ ভালা মুসিবত এটা আমার জন্য বহুত বড় নিয়ামত। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এটা পড়বা ইস্তিহজারের সাথে, অর্থকে মনে করে যে আল্লাহ কি বলতে চাচ্ছেন। ওয়া মাওলানা, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের রাহবর, তিনি আমাদের সহায়, এই কথাটা পড়বা। এটা যখন পড়বা আয়াতের অংশ ইস্তিলজাদের সাথে, টেস্টের সাথে, মজা নিতে নিতে, ওয়া মাওলানা, তিনি আমাদের মাওলা, সূরা মুহাম্মদে রব্বুল আলামিন বলে দেন। আরে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, আরে ইমানদারদের মাওলা হলেন আল্লাহ, ইমানদারদের সহায় হলেন আল্লাহ, ইমানদারদের শেল্টার প্রদানকারী হলেন আল্লাহ, ইমানদারদেরকে ছায়া দানকারী হলেন কে? আল্লাহ। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আরে কাফিরের গোষ্ঠী তোদের কোন মাওলা নাই, আমাদের মাওলা আছে, আমাদের মাওলা আছে। কোন সময় গন্ডগোল লাগলে এলাকার ভিতরে, যদি তার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক থাকে, যদি তার সাথে অফিসের ডিসি সাহেবের সম্পর্ক থাকে, তাহলে কি বলে? হ্যাঁ ঠিক আছে, আজকে করলি না, দেখাই দিব, তা দেখাই দিব, করছিস না, চিনবি, আমারে চিনবি, দাদা দাদা তুই করছিস তো, চিনবি, আমারে চিনবি, কয় কি কয় না, মানে কি চিনবি, কিছুদিন পরেই চিনবি, যন্ত্রে ঘাট ধরে লেগে দেবে তখন তুই দেখবি আমি কে। আরে দুনিয়ার মুসলমান যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, যারা তোদেরকে কষ্ট দেয় তাদের আমি নাই, আর তোদের জন্য তো আমি আসি, আমি আসি, আমি আসি। কি লাগে তোদের? তোদের বুক ফুলিয়ে চলার জন্য তার কিছু লাগে না, আমি আল্লাহ তোদের আসি। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। হযরত বলতেন যে ইস্তিজাদকে সাফ পড়না, হুয়া মাওলানা, তিনি আমাদের মাওলা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জিকির করব তো ইনশাআল্লাহ। সর্বক্ষণ জিকির করতে থাকবো, যখন নাকি কথা বলতে থাকবো তখনও মনের মধ্যে মাওলার জিকির চলতে থাকবে। জিক্রে কলবি, আল্লাহওয়ালারা বিভিন্ন স্তরের জিকির দেন, তার ভিতরে এটা একটা সবক যে সর্বক্ষণ আল্লাহকে মনে রাখা। পাশ আন পাশ আছে, নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির, আসবে যাবে আসবে যাবে, প্রতি নিঃশ্বাসে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরওয়ালা হবার তৌফিক নসিব করেন এবং আরো সে ছায়া তলে জায়গা লাভকারীদের অন্তর্ভুক্ত হবার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।